wake up, pray Fajr, and reflect on the beauty of the early morning. Wake up, pray Fajr, and reflect on the beauty of the early morning. Morning with Madani Channel.
Alhamdulillahi Rabbil Alameen. Wa salatu wa salam ala Sayyidil Mursaleen. Amma ba'd fa'audhu billahi minash shaitanir rajeem. Bismillahir Rahmanir Rahim. As-salatu as-salamu alayki ya Rasulullah wa ala alika wa ashabika ya Habiballah. As-salatu as-salamu alayki ya Nabiyullah wa ala alika wa ashabika ya Nurullah. Please live here al Madani Channel er darshokbindo upasthit hoyeche onushtan sokal katuk Madani Channel er sathe er moddhe apnader sokolke janai amader onushtaner pokkho theke onek onek shubhechha ebong obhinondon. আসলে আমরা শুরুতে আমার প্রিয় নবী রাসূল আরবি হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদে পাক পাঠ করার কি পরিমাণ ফজিলত এবং বরকত রয়েছে তা সম্পর্কে শ্রবণ করি। আকাইদ ও জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান হচ্ছে, যে ব্যক্তি একবার দরুদে পাক পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর দশটি রহমত অবতীর্ণ করবেন, এবং যে ব্যক্তি দশবার দরুদে পাক পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর একশোটি রহমত অবতীর্ণ করবেন, এবং যে ব্যক্তি একশো বা দরুদে পাক পাঠ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির কপালের মাঝখানে লিখে দিবেন যে এই ব্যক্তি জাহান্নামের আগুন এবং নিফাক থেকে মুক্ত, এবং কাল কিয়ামতের দিন তাকে শহীদগণের সাথে উঠানো হবে। আসলে আমরা একবার মহাব্বত নিয়ে দরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারা এখন স্ক্রিনের সামনে বসে আমাদের অনুষ্ঠানটি দেখছেন, শুরুতেই কিছু ভালো নিয়ত করে নিন, কেননা ভালো নিয়ত যত বেশি হবে আমলের পাল্লা তত ভারী হবে। আসলে আমরাও নিয়ত করি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি দেখব। এখানে যা কিছু মাদানী ফুল পেশ করা হবে তার উপর নিজে আমল করব এবং অপর ইসলামী ভাইয়ের নিকট তা পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে আমাদের যে বিষয়টি নেওয়া হয়েছে সেটি হচ্ছে সুদ। কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে সুদ খুবই ঘৃণিত কাজ, এবং সুদ এমন একটি হারাম কাজ যে হারাম কাজ থেকে আরো সত্তরটি গুনাহের দরজা খুলে যায়। অর্থাৎ সুদ থেকে আরো সত্তরটি গুনাহের দরজা খুলে যায়, এবং বলা হচ্ছে যে সত্তরটি গুনাহের দরজা খুলে যায় সেই সত্তরটি দরজার সবচেয়ে নিম্নমানের পাপ হচ্ছে যে নিজের মায়ের সাথে বিবাহ করা। এবং আরেকটা রেওয়ায়েতের মধ্যে এসেছে সত্তরটা পাপের মধ্যে সবচেয়ে ছোট যে পাপ সেটা হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা, ব্যভিচার করা। তো এই মারাত্মক যে ব্যাধি, ঘৃণিত কাজ, এই হারাম কাজ নিয়ে ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করার চেষ্টা করবো। তো আমরা শুরুতে রমজান ভাই থেকে হামদে বারি তালা এবং নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
صلي على رسولنا صلي على محمد صلي على نبينا صلي على محمد الله 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 Allah 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 জালের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি মালিক জালো স্থলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি স্রষ্টা জিন মানবে তুমি স্রষ্টা জিন মানবে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 তুমি অনন্ত তুমি অনাদি তোমার নাম আলিম আলী তুমি অনন্ত তুমি অনাদি তোমার নাম আলিম আলী তোমার সত্তা ঊর্ধ্বে সবার ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 প্রশংসা করে তোমার সকলে ইয়া রব প্রশংসা করে তোমার সকলে ইয়া রব জলস্থলের তসবিহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ জলস্থলের তসবিহ সকলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 তোমার চর্চা গলিতে ডালে ডালে ফুল কলিতে গলিতে ডালে ডালে ফুল কলিতে তোমার চর্চা ওলি গলিতে ডালে ডালে ফুল কলিতে তোমার চর্চা ওলি গলিতে ডালে ডালে ফুল কলিতে চলো স্থলের তসবিহ সকল চলো স্থলের তসবিহ সকল গুণ গাই সকলে তোমার ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 হাসবি রব্বি জাল্লা আল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লা আল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ হসবি রব্বি জাল্লা ফি কলবি গায়রুল্লাহ হসবি রব্বি জাল্লা মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 ক্ষমা করে দাও আত্তর কে مکرے دعوت کر کے مولا تمہر نبی قوم کرے دعوت کر کے دی تمہر نبی رسولا قوم کرے دعوت کر کے دی تمہر نبی رسولا قوم کرے دو قوم کرے دو قوم کرے دعوت کر کے قوم کرے دعوت کر کے مولا دی تمہر نبی رسولا جینی شب نبی در سردا جینی شب نبی در سردا جینی شب نبی دیرا گا جینی شم نو بھی دیر داتا دینی شم نو بھی دیرا گا جینی شب امو تیرا گا جینی شب آقا دیرا گا یا اللہ یا اللہ 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 خدا ری پریو نبی امادی رعوف تینی رحیم تینی خدا ری پریو نبی امادی امادے رعوف تینی رحیم تینی کتاری پریو نبی امادے کتاری پریو نبی امادے رعوف تینی رحیم تینی رعوف تینی رحیم تینی نبی تینی رسول تینی نبی تینی رسول تینی رعوف تینی رحیم تینی رعوف تینی رحیم تینی خدا ری پریو نبی امانے رعوف تینی رحیم تینی پرتی ایتی پولے روئے تر گران تاری شباشے সয়ার করে গুণগান খোদা সয়ার করে গুণগান অসীমতিনি রহিমতিনি খোদারে প্রিয় নবী আমাদে খোদারে প্রিয় নবী আমাদে Amen. জানেন সবই নবীদের সরদার আবেদন করার নেই কোনো দরকার জানেন সবই নবীদের সরদার আবেদন করার নেই কোনো দরকার জানেন সবই আশিকের দিলে তিনি রয়েছেন আশিকের দিলে তিনি রয়েছেন আশিকের দিলে তিনি রয়েছেন আত্তারের দিলে তিনি রয়েছেন করিম তিনি রহিম তিনি করিম তিনি রহিম তিনি কোদারি প্রিয় নবী আমাদের কোদারি প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি রউফ তিনি রহিম তিনি জমিল রজবি এ দোয়া কিয়ামত বিশি খাতে কে জমিল রজবি পাবে কেন ভয় 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 কিয়ামত বিশি খাতে কে জমিল রজবি পাবে কেন ভয় কিয়ামত বিশি খাতে কে জমিল রজবি পাবে কেন ভয় 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 প্রিয় নবী তার সাহায্যকারী প্রিয় নবী তার সাহায্যকারী বসির তিনি খোদাই প্রিয় নবী আমাদের খোদারি প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি রউফ তিনি রহিম তিনি নবীও তিনি রসূল তিনি নবীও তিনি রসূল তিনি রউফ তিনি রহিম তিনি খোদাকে প্যারে নবী হামারে খোদাকে প্যারে নবী হামারে রউফ ভি হ্যায় রহিম ভি হ্যায় রউফ ভি হ্যায় রহিম ভি হ্যায় রউফ ভি হ্যায় রহিম ভি হ্যায় রউফ ভি হ্যায় রহিম ভি হ্যায়
মাশাআল্লাহ দর্শকবৃন্দ আমরা হামদে বারী তাআলা এবং নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করার সৌভাগ্য অর্জন করলাম। আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই অনুষ্ঠানের মধ্যে মুবাল্লিকে দাওয়াত ইসলামিক কাউসার ভাই উপস্থিত রয়েছেন। সর্বপ্রথম ওনাকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, অনেক দূর থেকে সফর করে সকাল সকাল আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এবং আমাদের সকলেরই নাতখা, পরিচিত নাতখা রমজান ভাই সবাই ছিলেন, ওনাকে আমাদের অনুষ্ঠানে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আল্লাহ পাক ওনার কণ্ঠের মধ্যে আরো বরকত দান করুক। তোমাদের ছেলে দর্শকবৃন্দ, কথা বলছিলাম আজকে যে বিষয় সেই বিষয়টি নিয়ে, যে বিষয়টি হচ্ছে আজকে সুদ। এ নিয়ে ইনশাআল্লাহ আমরা মোবাইলকে দাওয়াত ইসলামের মাদানী ফুল শ্রবণ করবো। তো যারা আপনারা এখন মাদানী চ্যানেল স্ক্রিনের সামনে বসে আছেন, কাউসার ভাই সুদের ব্যাপারে কোন মাদানী ফুল?
আজকে অনুষ্ঠানে যে বিষয়টা সুদের ব্যাপারে এবং যেটা বলা গেলে হয়তো দেখা যায় আমাদের বর্তমানে আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। একজন মুসলমান বান্দা তাকে এবং প্রতিটা মানুষকে, প্রতিটা বান্দাকে এবং জিন জাতিকে আল্লাহ তাআলা কি জন্য সৃষ্টি করেছে? একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য। এবং এই ইবাদতের মাধ্যমে কিভাবে তার জীবনটা অতিবাহিত করবে সেটারও বিভিন্ন আদেশ নির্দেশ কোরআন কারিমের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। যেমন কোরআন কারিমের মধ্যে আল্লাহ তাআলা এটাও বলেছেন, যেমন আসুরা মায়েদার 88 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, যেটা কাঞ্চুল ইমান থেকে অনুবাদকৃত, বলা হচ্ছে, এবং আহার করো যা কিছু তোমাদেরকে আল্লাহ জীবিকা দিয়েছেন, হালাল পবিত্র, এবং ভয় করো আল্লাহকে যার উপর তোমাদের ইমান আছে। এখানে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে সরাসরি বলে দিয়েছেন তোমাদের জীবিকা নির্বাহের জন্য হালাল পবিত্র হয় এবং তোমাদের আহারও যেন এটা কি হয়, হালাল পবিত্র হয়। তাহলে এটা থেকে, এই আয়াত থেকে এটা বোঝা যায় যে আমরা মুসলমান হিসেবে দুনিয়াতে আসার পর থেকে আমরা একটা প্রতিটা একটা আহকাম একটা সিস্টেমের মধ্যে আমরা গ্রেফতার হয়ে গিয়েছি। আমার যেটা ইচ্ছা সেটা আমি করতে চাইলে পারবো না,
শরীয়ত যেভাবে
বলে আমাকে সেভাবে চলতে হবে। আমার ইনকাম, আমার জীবিকা অর্জন সবকিছু হালালই হতে হবে, কারণ আল্লাহ তাআলা কোরআন কারিমে সরাসরি এটা বলে দিয়েছেন। এবং আমাদের জীবিকা অর্জন, যেটা আমরা আহার করি, প্রতিটা কিছু আমাদের অবশ্যই হালাল হতে হবে। এবং আমি যেটা বললাম যে জীবিকা অর্জন হালাল, আজকে যে অনুষ্ঠানের যে বিষয় সুদ, এই সুদটা রিলেটেড রয়েছে কিছু সাথে, জীবিকা অর্জনের সাথে। আজকাল দেখা যায় কি এই আসলে সুদটা কি, যদি এটা যদি ডিফিনেশনে যায় তাহলে, যেমন যেটাকে ইংলিশে ইন্টারেস্টও বলা হয়, যেমন উদাহরণস্বরূপ আমি আপনাকে 10,000 টাকা মনে করে কর্জ দান করলাম, ঠিক আছে? তো এখন আমি আপনাকে বলে দিলাম যে যখন আমাকে কর্জটা ফেরত দিবেন তখন আমাকে 10,000 না বরঞ্চ 15,000 টাকা করে দিবেন, অর্থাৎ আমাকে 10,000 থেকে আর 5,000 টাকা কি বাড়িয়ে দিবেন, বেশি করে দিবেন। তো এই 5,000 টাকা এটাই হচ্ছে কি সুদ বা ইন্টারেস্ট যেটাকে বলা হয়। তো আসলে এই
দেখুন মানুষের কনসেপ্টের মধ্যে কিন্তু সুদ জিনিসটা সরিয়ে ফেলছে, ইন্টারেস্ট মুনাফা, যাতে মানুষ এটা মনে না করে যে আমি হারাম খাচ্ছি।
জি, মানে এটাকে নিজের একটা হচ্ছে লাভ, মানে তাকে আমি হেল্প করছি না, আপনি তাকে আমি উপকার করছি, সে উপকার আমাকে একটা আপনি প্লাস পয়েন্ট দিচ্ছেন আর কি। অর্থাৎ এটাকে যে সুদ বলা হতো শরীয়তের মধ্যে, এটাও আমাদের মন মানসিকতা চলে গিয়েছে। যেমন তখনকার যুগের মধ্যে দেখেন, একজন মুসলমান বান্দা যখন দুনিয়াতে আসে তার উপর একটা দায়িত্ব হয়ে যায়, তার উপর মুসলমান ভাইকে সাহায্য করা, সহযোগিতা করা, ঠিক সেরকমই খরচ দান করা, এটা একটা কি একজন মুসলমান ভাইকে আমার সাহায্য সহযোগিতা করা, এর দ্বারা আমার মুসলমান ভাই বিপদ থেকে সে কি আসানি পাচ্ছে। কিন্তু এই কর্জ দান করা এই বিষয়টা বর্তমান যুগে নাই বললে চলে। কেননা হ্যাঁ, কর্জ দেয় ঠিক, কিন্তু সত্যিকার অর্থে কর্জ কাকে বলে? কর্জ এটাই কি বলে যে আমি আপনাকে 10,000 টাকা দিয়েছি, ঠিক ফেরত নেওয়ার সময় 10,000 টাকাই নিব, কিন্তু এখন এটা তো নাই বললে চলে। আপনি ব্যাংকের মধ্যে যান, অথবা ব্যাংক ছাড়াও যদি আমরা নর্মালি যাই কোনো মানুষের কাছে, সে টাকা না নিলেও অন্যান্য কোনোভাবে সে ইন্টারেস্টটা নিয়ে ফেলছে, সেটা টাকা না হোক অথবা অন্য কোনো মাধ্যমে সে যদি অন্য কিছু ইসও করে, তাহলে এটাকে সুদ বলা হচ্ছে কিতাবের মধ্যে। তো এই সুদ বিষয়টা আসলে আজকাল আমরা বর্তমান যুগের মধ্যে এমন আপন বানিয়ে ফেলেছি, বলতে গেলে আমরা কোনো কিছুর ক্ষেত্রে সুদটা আমি নিজে জানার পরেও এটাকে সুদ হিসেবে, মানে হারাম হিসেবে আমরা মনে করি না। কিন্তু আমি একজন মুসলমান রয়েছে এবং আল্লাহ তাআলা কোরআনে কারিমে যেটা বলে দিয়েছে তোমাদের আহার, তোমাদের জীবিকা অর্জন যেন অবশ্যই হালাল এবং পবিত্র হয়। কিন্তু আজকাল আমাদের সেই জীবিকা অর্জনের মাধ্যমটা যে আমার হারাম হয়ে যাচ্ছে, এটা আমাদের মাইন্ডের মধ্যে নেই। প্রথমত আমি এটাই বলবো যে আমাদের জীবিকা অর্জন এটা যেন হালাল হয়, এটা হারাম থেকে বাঁচে। আর আজকে আমরা যারা আজকে নিজের জীবিকা অর্জনের মধ্যে রয়েছি, তারা আমরা একটু চিন্তা করে দিকে, আমার এই জীবিকা অর্জনের মধ্যে ব্যবসা রয়েছে হয়তোবা, অথবা আমি জব করছি, অথবা বিভিন্ন মাধ্যমে আমি আজকাল আহার জীবিকা অর্জন করছি, কিন্তু এই জীবিকা অর্জনের মধ্যে কি সুদ রয়েছে, এটা আমাদের দেখা দরকার।
এবং বলা হচ্ছে ইসলামের মধ্যে বেচা কেনাকে হালাল করেছে এবং সুদকে হারাম
করেছে।
আচ্ছা, এখন একটা প্রশ্ন হচ্ছে যে সুদ যিনি দিচ্ছেন আমাকে,
জি,
এটার মাধ্যমে তো আমি উপকৃত হচ্ছি, বা আমি কখনো, ধরেন যারা এখন ইন্টারেস্ট দেয়, যারা বিভিন্ন ইন্টারেস্টের বিনিময়ে টাকা দেয়, লোন দেয়, হ্যাঁ, যেখানে লোন দেয় সেখানে ইন্টারেস্ট থাকবে,
অবশ্যই থাকবে।
তো সেখানে এখন আমার প্রয়োজন হচ্ছে, আমার জরুরতের জন্য আমি ওখান থেকে নিচ্ছি, তো এখন আমার তো দরকার সেটা, তো এখন ওই মুহূর্তে কি করা যায়?
দেখেন, এখানে যেটা মূল বিষয় সেটা হচ্ছে আমাদের আল্লাহ তাআলার প্রতি ভরসাটা আমাদের থেকে আজকাল তাওয়াক্কুলটা এটা উঠে গিয়েছে। কেন? যে ব্যক্তি সেই ইন্টারেস্টটা নিচ্ছে কি কারণে নিচ্ছে, হয়তো সে ব্যবসা বাণিজ্য করার জন্য, তার জীবিকা অর্জনের জন্য, অর্থাৎ এক কথা বলতে গেলে তার রিজিকটা তালাশ করার জন্য। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছেন বান্দার রিজিকের দায়িত্ব আমি নিয়ে নিয়েছি, এবং রিজিকের কে কতটুকু রিজিক পাবে সেটা আমি কি আগে থেকে নির্ধারণ করে দিয়েছি।
তাহলে যে জায়গায় আল্লাহ তাআলা সরাসরি কোরআনে কারিমের মধ্যে বলছেন কি তোমাদের রিজিকের দায়িত্ব আমি নিয়ে নিয়েছি, তাহলে আমি সেই রিজিক তালাশ করতে গিয়ে কেন আমি হারামের দিকে যাব?
আল্লাহ আল্লাহ,
আপনি বলছেন না যে আমি আজকে এই জন্য এই সুদ নিচ্ছি যে আমার ব্যবসা বাণিজ্যটাকে ডেভেলপ করার জন্য অথবা আমার পরিবারকে চালানোর জন্য, হ্যাঁ আমার টাকা এখন প্রয়োজন হচ্ছে, কিন্তু ওই সময় যে যে জায়গার মধ্যে আমি ভরসা করছি টাকার উপর বা ব্যাংকের উপর সুদটা নিচ্ছে, সেই সময় যদি আমি আল্লাহ তাআলার উপর ভরসা করতে পারি না?
আচ্ছা, এখানে কথা একটা হচ্ছে, ধরেন এখন কোনো ব্যক্তি মারা গেল, তার স্ত্রী তার 3 সন্তানকে নিয়ে কিভাবে চলাফেরা করবে? ধরেন কোনো ব্যক্তি মারা গেল, তার কিছু টাকা সে রেখে গেল, এখন স্ত্রী চিন্তা করলো আমি এই 3 সন্তানকে নিয়ে কোথায় যাব, আমি এই টাকাটা ব্যাংকে রেখে দিই, এখন ব্যাংক থেকে আমি যে ইন্টারেস্টটা পাবো মাসে মাসে সেটা আমি খেতে পারবো। তো উনি মানে এটা চিন্তা করে, এখন তো ওনাদের না হলে চলাফেরা কিভাবে হবে? না হলে কি ওই মহিলাটা কি অন্য ঘরে কোনো কারো ঘরে গিয়ে কি কাজ করবে কিনা, বা কোথাও জব করবে কিনা? ওই মুহূর্তে ধরেন উনি চিন্তা করে যে আমি কারো কাছে হাত পাতাচ্ছে, আমার স্বামী যে টাকা কিছু কয়েক লক্ষ টাকা রেখে গেল সেগুলো আমি ব্যাংকে রেখে দিলাম এবং সেগুলো মাসে মাসে ইন্টারেস্ট পেলাম, সেগুলো দিয়ে আমি আমার 3 সন্তান 2 সন্তানের রেগুলার ভরণ পোষণ করলাম। তো ওই মুহূর্তে কি হবে?
দেখেন লিয়াকত ভাই, হালাল রিজিক হালাল ইনকামের মধ্যে বরকত রয়েছে, আর যেটা হারাম মানে মাধ্যমে সেটার মধ্যে বরকত নেই। হ্যাঁ, হয়তো এটা দেখা যেতে পারে যে যখন সে উনি বললেন না সেই লাভটা পাওয়ার জন্য, তার ইন্টারেস্টটা পাওয়ার জন্য, হয়তো বা দেখা যাবে তার
মূলত তার উদ্দেশ্য হচ্ছে যে মানে তার সন্তানদেরকে ভরণ পোষণ করবে, মহিলা মানুষ কোথায় যাবে, কোথায় কাজ করবে, কোথায় গিয়ে হাত পাতবে, সেজন্য ওনার স্বামী রেখে যাওয়া সম্পদের উপর উনি ইন্টারেস্ট দিয়ে দিয়ে ওনার সন্তানদেরকে ভরণ পোষণ করছে, এতে সমস্যা কি?
সে চাচ্ছে যে মনে করেন তার এই সময়টার মাধ্যমে কি হোক, তার যে টাকাটা
তার মূল টাকাটাও থাকুক, তার ইন্টারেস্টের মাধ্যমে তার সন্তানদের ভরণ পোষণ হয়ে যায়।
কিন্তু এটার মাধ্যমে এমনও হতে পারে যে টাকাটা তার মূলটি দাও সেটাও হয়তো ধ্বংস হয়ে যেতে পারে। কিরকম, যেমন সেরকম একটা সত্য ঘটনা যেটা নিজ্ঞান সুরা বয়ান করেন আর আমাদের সিনেমার মধ্যে যেটা শুনতে পেয়েছি, এরকমই এক ইসলামী ভাই, এক ভাই সে এবং তার পরিবার নিয়ে অনেক সুখ শান্তিতে তারা বসবাস করছিল এবং তাদের ঠিক সেরকম ধ্বংসের মধ্যে মাথা খুব বেশি ছিল না, মোটামুটি চলার মতো একটা বিষয় ছিল, মাঝে মধ্যে গরম মধ্যে অভাবও থাকতো, কারণ যারা মধ্যম পরিবার যেটাকে বলা হয় মধ্যম, কারণ মধ্যম পরিবারের মধ্যে দেখবেন যারা মধ্যম আয়ের গড় রেগুলো রয়েছে এখানে স্বাভাবিক অভাব মোটামুটি থাকে, এমন কোনো বেশি তাদের ওভার যে টাকা পয়সা এগুলো আসে না, ঠিক সেরকম তাদের মধ্যম আয়ের আয় ছিল, জীবিকা অর্জন ছিল, কিন্তু যেটা মেইন পয়েন্ট সেটা হচ্ছে তাদের পরিবার সুখে শান্তিতে জীবনযাপন করছে। একদিন তাদের হঠাৎ একটা মাধ্যম তারা পেয়ে গেল যেটার মাধ্যমে খুব অল্পতে বেশি টাকার পরিমাণ, এবং পরে জানা গেল যে পরে এটা তারা এটাও জানতে পারলো যে ওই অল্প টাকার মাধ্যমে বেশি যে লাভটা পাচ্ছে ওটার মধ্যে সুদ রয়েছে। এখন তারা এটা চিন্তা করছে, যেমন আজকেও আমরা হয়তো অনেকে দেখি যে অল্প টাকাতে বলে যে আপনাকে এত এত টাকা দিলে আপনাকে তার দ্বিগুণ টাকা দেওয়া হবে, কিন্তু চিন্তা করি না যে এই টাকার মধ্যে কি সুদ রয়েছে কিনা। ঠিক সেরকম এই বান্দারাও তারা এটা মনে করেছিল, আমরা তো মধ্যম আয়ের পরিবার, আমরা একটু এখন তো অভাবের মধ্যে দিন যাচ্ছে, আমরা একটু কি টাকা যখন সুযোগ এসেছে হাতছাড়া কেন করবো, এই নিয়ে তো সেও কি করলো ওই টাকাটা নিয়ে ফেলো এবং সে ওই ব্যবসার মধ্যে ওই যেখানে সুদের লেনদেন রয়েছে ওটার মধ্যে সে লেগে গেল। আপনি যেটা বললেন যে আমি টাকা এখন এত দিলে এত বেশি পাবো সুখের জন্য, তো ঠিক সেরকম সে ব্যক্তিও আপনার যখন সে টাকাটা দিল অর্থাৎ সে যখন সুদ পাচ্ছে ইন্টারেস্ট পাচ্ছে, তার এখন আগে যে সামান্য অভাব ছিল সেটা এখন চলে গিয়েছে, তার পরিবার এখন টাকার কোনো অভাব নেই, কিন্তু দেখা গেল কয়েক মাস কয়েক বছর যাওয়ার পরে একটি সময়ে সেই সুদের টাকা সেই হারামের টাকা বিভিন্ন মাধ্যমে কমা শুরু করে দিল, এবং যেটা আরো বেশি সিরিয়াস নেই সেটা হচ্ছে তার পরিবারের মধ্যে আগে যে অবস্থায় মধ্যম আয়ের মধ্যে স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্ক ঠিক ছিল সেটা এখন তাদের যে সম্পদ একটু একটু কমে যাচ্ছে, এটার কারণে এবং সুদের হারামের কারণে তাদের পরিবারের সুসন্দ এখন চলে যাচ্ছে। এক পর্যায়ে দেখা গিয়েছে কি তার মধ্যে এটাও এসেছে স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে, আর তাদের মধ্যে এখন সম্পর্ক ঠিক ঠিক টিকছে না এরপর, এবং এটাও দেখা গিয়েছে তাদের পুরো পরিবার সহ ধ্বংস হয়ে গিয়েছে। তো মুফতি কারণ আলিমুদ্দিনরা বলেন ওই ব্যক্তি আগে যখন সে হারাম থেকে বেঁচেছিল তখন তার ইনকাম কম ছিল, তার আয়ের সামান্য অভাব ছিল, কিন্তু তার পরিবার সুখে ছিল, তার পরিবারে কোনো অশান্তি ছিল না, কিন্তু যখন সে টাকার অভাবে সম্পদের লোভে সেই সে হারামকে বেছে নিয়েছে তাহলে তার পুরো পরিবার সদংশ হয়ে গিয়েছে।
আল্লাহ আল্লাহ,
আজকেও আমরা হয়তো অনেকে সে টাকার লোভে দুনিয়া সম্পদের লোভে সুদকে হারামকে আমি একটু সুখের জন্য কি বেছে নিচ্ছি, কিন্তু হয়তো এমন হতে পারে সে টাকার লোভ আমার পুরো দুনিয়া ধ্বংস আখেরাত ধ্বংস হবে।
আল্লাহ আল্লাহ, আমি এখানে যে টপিকটা বিষয়টা বলতে চাচ্ছিলাম যে কোন মহিলার স্বামী মারা গেল, তিনি তার মাথায় এমনিতেও আসে যে আমি আমার সন্তানদেরকে নিয়ে কিভাবে চলবো, কিভাবে খাবো, তো আমার স্বামী সম্পদ রেখে যাওয়া সম্পদ গুলোর উপর আমি যদি ব্যাংকে রাখি তাহলে ইন্টারেস্ট পাবো। আচ্ছা, অনেকে যে এই কনসেপ্টটা কিন্তু ভুল ধারণা, আচ্ছা যদি ওই কোনো ব্যক্তি যদি টাকা না রেখেই মারা যায় তাহলে কি ওনার স্ত্রী সন্তানরা চলবে না? অবশ্যই চলবে, কোন বেকার 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 স্বামী সে যদি তার বেকার অবস্থায় মারা যায়, কেউ যদি আপনার মাজুর অবস্থায় মারা যায় সে তো কিছু রেখে যেতে পারে না, ঠিক আছে না? তখন তো তার স্ত্রী সন্তানরা অবশ্যই চলে, তাই না? আচ্ছা, একটা কথা হচ্ছে যে এখানে আপনার যে স্বামী যদি রেখে নাও যায় তখন স্বামী মারা যাওয়ার পরে ওই স্ত্রী এবং তার সন্তানদের দায়িত্ব নেয়ার যিনি দায়িত্ব নেবেন তিনি হচ্ছে তার দাদা। কার দাদা? ওই সন্তানের
দাদা,
আচ্ছা, যিনি মারা গিয়েছেন ওনার পিতা দায়িত্ব নিবে। আচ্ছা, যদি লাজিম ওনার উপর লাজিম হচ্ছে ওদের দায়িত্ব নেওয়া, কিন্তু এখন আমাদের সমাজে সেগুলো দেখা যায় না। আচ্ছা, যদি দাদা না থাকে তাহলে চাচা, ওই সন্তানগুলোর চাচারা দায়িত্ব নিবে। কিন্তু আমাদের সমাজে আজকাল এই দাদা বলে চাচা বলে, দাদা বা চাচা এরা মনে করে ভাই আমাদের নিজেরই ফ্যামিলি আছে, আমি এনাদের আরেকটা বোঝ কেন মাথায় নিব। কিন্তু দেখুন কেয়ামতের দিন এর ব্যাপারে জিজ্ঞেস করা হবে যে তোমার উপর দায়িত্ব ছিল ওদের সাহায্য করা, সহযোগিতা করা, কিন্তু তুমি করনি। আচ্ছা, যারা চাচারা রয়েছে, যারা দাদারা রয়েছে, আমি একটু প্রশ্ন করি, দাদা যদি না থাকে চাচার উপর অবশ্যই দায়িত্ব যাতে ওই তার ভাইয়ের ফ্যামিলিটাকে সে যাতে কি দেখাশোনা করে। আচ্ছা, আজকে সে চাচা মনে করছে যে আমার নিজেরও একটা ফ্যামিলি আছে, আমি আবার আরেকটা ফ্যামিলি যদি নাই, এটা আমার মাথার উপর একটা বোঝ। আচ্ছা, চিন্তা করুন ওই জায়গায় যদি আমি হতাম, আমি মারা যেতাম আর আমার ভাই থাকতো, তাহলে আমার স্ত্রী সন্তানদের কি অবস্থা হতো? এটা যদি আমি চিন্তা করি না, তাহলে ওদের ওই কনসেপ্টটা দূর হয়ে যাবে যে আমার ফ্যামিলি আছে, আমার নিজস্ব একটা ফ্যামিলি আছে, এখন আমি ওদেরকে দেখাশোনা করবো, এক্সট্রা খরচ। কিন্তু এই যে আপনার উপর যেটা দায়িত্ব সেটা যে কি আমাদের দিন জিজ্ঞেস করা হবে, সেই ব্যাপারে আপনি মানে কোথায় যাবেন, তখন কি আমাদের দিন আপনি কি জবাব দিবেন? কিন্তু এখন এমনও দেখা যায় কাউসার ভাই যে ভাই মারা যায় এর চাইতে অধিক সম্পদ চাচারা মানে অনেক আল্লাহ তাআলা ওনাদেরকে দেয়, কিন্তু অধিক সম্পদের মালিক হওয়া সত্ত্বেও এই কনসেপ্ট, এই মন মানসিকতা তাদের তৈরি হয় না যে আমি আমার এক ভাই মারা গিয়েছে ওদের ফ্যামিলিকে আমি সহযোগিতা করি। এই কনসেপ্টটা না থাকার কারণে দেখা যায় অধিকাংশ ফ্যামিলি যাদের স্বামী মারা যায়, যে স্ত্রীর স্বামী মারা যায়, ওরা কি করে আপনার এই যে চারপাশ থেকে একটা সাহায্য সহযোগিতা না পাওয়ার ফলে যে একটা ব্যথা তারা অনুভব করে, যে একটা অসহায়ত্ব তারা অনুভব করে, সেই অসহায়ত্বের কারণে তারা এই সুদের দিকে ঝুঁকে পড়ে।
এখানে আপনি কয়েকটা কথা বলেছেন, এখানে মধ্যে একটা পয়েন্ট আমি এটা দেখবো যে আপনি বুঝতে তাদেরকে সাহায্য করার ক্ষেত্রে, যেমন কিতাবের মধ্যে এটা রয়েছে যারা আপনি বলছেন যে যারা চাচা বা দাদা তাদের এই ভাইকে সাহায্য করছে না বা এই সন্তানকে সাহায্য করছে
তাদের উপর কিন্তু দায়িত্ব, এটা
জি
দায়িত্ব, এটা এমন না যে মুস্তাহাব আমল,
এটা অবশ্যই দায়িত্ব। এবং কিতাবের মধ্যে হাদিসের মধ্যে এটা রয়েছে যে কোন মুসলমান বান্দা কোন মুসলমান ভাইকে যদি দয়া না করে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে দয়া করবেন না। আজকে আমার সামনে আমার ভাই রয়েছে, সে বিপদের মধ্যে লিপ্ত, আমি দেখতে পাচ্ছি, আমি চাইলে তাকে কি সাহায্য বা করতে পারবো, কিন্তু আমি আজকে তাকে দয়া করছি, আমি সাহায্য করছি না, তাহলে এমনও হতে পারে কাল কেয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকেও দয়া করবে না, যার কারণে আমি জাহান্নামের মধ্যে যাব। এটা হচ্ছে একটা পয়েন্ট। আপনি একটা কথা বলেছেন যে তারা এখন কোনো পথ না পেয়ে সেজন্য তারা সুদের দিকে যাচ্ছে, এবং তার হয়তো বা তার মা বাবা যেটা চিন্তা করছে আমি মারা গেলে আমার সন্তান কি করবে এই নিয়তে। এক আল্লাহর ওলি, তার থেকে অনেক ধন সম্পদ ছিল এবং মাশাআল্লাহ তার থেকে অনেক তার জীবনন্ত ইবাদতের মধ্যে অতিবাহিত করছিলেন, তার সন্তান ছিল, তো তার কিছু এলাকার প্রতিবেশী জিজ্ঞাসা করলো যে হুজুর আপনি তো মাশাআল্লাহ ইবাদত করছেন এবং আপনি তো সম্ভবত আল্লাহ তার রাস্তায় ব্যয় করছেন, কিন্তু আমরা আপনাকে দেখতে পাচ্ছি না যে আপনি আপনার সন্তানের জন্য কিছু রেখে যাচ্ছেন, আপনি মারা গেলে আপনার সন্তান কি করবে? যখন আপনি বলছেন না এখন এই কথাটা, আমি মারা গেলে আমার সন্তান কি করবে, সেজন্য আমি একটি কি বিভিন্নভাবে ব্যাংকের মধ্যে কিছু একটা সিস্টেম করে রাখছিলাম যেগুলো আমি বলছি না, তো এই বিষয়টা ঠিক সেরকম ওই আল্লাহ আলীকেও তার প্রতিবেশীরা এসে বলেছিল যে আপনি মারা গেলে আপনার সন্তানটা কি করবে, আপনার সন্তানরা কোথায় যাবে, তাদের তারা কিভাবে ইনকাম করবে বা তারা কিভাবে জীবিকা অর্জন করবে। ওই আল্লাহর আলী যে কথাটা বলেছিলেন যে আমার সন্তানরা যদি আল্লাহওয়ালা হয়, আমার সন্তান যদি আল্লাহওয়ালা হয় তাহলে আমার সন্তানদের জীবিকা অর্জনের জন্য, আমার সন্তানদের দুনিয়া অতিবাহিত করার জন্য আল্লাহ তালাই যথেষ্ট। একটা কথা বলেছিল কি আল্লাহ তালাই যথেষ্ট, এই বিষয়টা যে আল্লাহ তালা আমার জন্য যথেষ্ট, এই আল্লাহ তালার প্রতি বর্ষা, এই আল্লাহ তালার প্রতি তাওয়াক্কুল, এই বিষয়টা আজকে আমাদের কমে যাওয়ার কারণেই আপনি যে বিষয়গুলো বলছেন এখন আজকে আমাদের চোখের সামনে আসছে। এই আল্লাহ তালার প্রতি তাওয়াক্কুল যখন আমাদের চলে আসবে না, আমরা অবশ্যই কখনো কোনো এই ধরনের যে ভবিষ্যৎ পরিকল্পনা করতে গিয়ে আমি হারামের দিকে যাব, কারণ ভবিষ্যৎ ফিউচার এটা আমার অবশ্যই আল্লাহ তালার প্রতি বর্ষাই করা উচিত। জীবনও কখনো কোনো বান্দা তার ফিউচার তার ভবিষ্যৎটাকে নিজে পরিবর্তন করতে পারবে না যদি না আল্লাহ চায়। এই বিষয়টা আল্লাহ তাআলার প্রতি বর্ষা যখন আমাদের চলে আসবে ইনশাআল্লাহ, তখন আমাদের এটার প্রতি ইনশাআল্লাহ আমাদের মন মানসিকতা দূরে চলে যাবে।
আমরা আছি কিনা আমাদের চ্যানেলে দর্শক বিন্দু আমরা চিন্তা করি। নাম্বার এক, যারা মদ্যপানে অভ্যস্ত, যারা মদ্যপানে অভ্যস্ত এবং যারা অন্যায় ভাবে এতিমের মাল খেয়ে ফেলে। আজকাল এটা আমাদের সমাজে বেশিরভাগ হয়ে থাকে। এই যে বলছি না, দাদা চাচা তো আপনার হেল্প করবে, দূরের কথা, তারা কিভাবে ওই এতিমের, তাদের তার ভাইয়ের, যে যারা তার ভাই যাদেরকে রেখে গিয়েছেন, স্ত্রী সন্তান এতিম যারা রেখে গিয়েছেন, ওদের মাল কিভাবে ভক্ষণ করে ফেলবে, সেই
চোখের সামনে
এগুলো থাকে। আচ্ছা, নাম্বার তিন হচ্ছে যারা পিতা মাতার অবাধ্য থাকবে, এবং নাম্বার চার যারা সুদখোর থাকবে, সুদ খাবে। এবং বলা হচ্ছে সুদ শুধু যিনি নিচ্ছেন তিনি কি তিনি শুধু দোষী নয়, বলা হচ্ছে চার প্রকার ব্যক্তি সুদের সাথে সম্পর্কিত, যারা চারো জনে কি আপনার গুনাহের মধ্যে লিপ্ত এবং হারামের মধ্যে লিপ্ত। যিনি সুদ দিচ্ছেন, যিনি সুদ নিচ্ছেন,
এবং যিনি সুদের কাজের মধ্যে সাহায্য সহযোগিতা করছেন,
যিনি সুদ দিচ্ছেন, যিনি সুদ নিচ্ছেন, এবং সুদ দেয়া নেয়ার মধ্যে যিনি সাক্ষী থাকছেন।
আল্লাহ,
অর্থাৎ আমি আপনি ধরুন মেসাল, আমি আপনি সুদ দিচ্ছি, আমি আপনি সুদ দিচ্ছেন, আমি নিচ্ছি, ওই মুহূর্তে যদি রমজান ভাই সাক্ষী থাকে তাহলে উনিও কিন্তু কি ওই গুনাহের মধ্যে গ্রেফতার। এবং নাম্বার চার, যিনি এই সুদের তেহরিটা লিখছেন, যিনি এই সুদের কাজ হারাম কাজটা এটা লিপিবদ্ধ করছেন,
ওই ব্যক্তি এখানে কোন সুদের টাকার মধ্যে ইন্টারেস্ট নিচ্ছে না,
শুধুমাত্র
লিখছেন
এই কারণে। আচ্ছা, গেতো ওনার স্মরণে ওনার ইলমের মধ্যে আছে যেটা আমি লিখছি, সুদ হিসেবে লিখছি, তাহলেও কিন্তু উনি ওই হারামের মধ্যে লিপ্ত হয়ে যাবে। একটা এখানে বলা হয়েছে না যে একটা সুদ, সুদ এমন একটা খারাপ কাজ যে খারাপ কাজ থেকে আপনার সত্তরটা গুনাহের দরজা খুলে যাচ্ছে। এবং দেখেন, আমরা এটা যদি মেহসুস করি না, অনুভব করি না, যে সর্ব নিচের যেটা গুণা সত্তরটা গুণার মধ্যে, তাহলে সর্ব মানে সর্বোচ্চ গুণা কোনটা সেটা আল্লাহ আলাম। এখন সর্বনিকৃষ্ট যেটা সবচেয়ে ছোট গুণা সেটা হচ্ছে যে নিজের মায়ের সাথে ব্যভিচার করা। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই যে নিজের মায়ের সাথে ব্যভিচার বা নিজের মায়ের সাথে বিবাহ করা, এটা কত, এটা মানুষের তাসাবুরের মধ্যে কিভাবে আসতে পারে, কিভাবে আসতে পারে। এখন বলা হচ্ছে যে যে জিনার থেকেও এখানে বলা হয়েছিল যে 30 বা 36 বা কিছু কিছু রেওয়ায়েতে এসেছে যে সুদ মানে সুদখোররা সুদ এমন একটা বিষয় যেটা গ্রহণ করলে 36 বার বা 30 বার জেনার চেয়েও অধিক।
এখানে 70টা গুণা মধ্যে র্যাঙ্কিং করা হয়েছে, র্যাঙ্কিং যেটা সবচেয়ে লাস্ট, এই গুণাটা হচ্ছে কি মহাবাসের জেনা করা, র্যাঙ্কিং যদি এটা এক নাম্বার, ওটার অবস্থা কিরকম হবে।
আল্লাহ তাআলা
দেখেন, লেখক ভাই এখানে সুদ, আমরা আপনি কিছুক্ষণ আগে আপনি বলেছেন যে সম্পদের লোভের কারণে আজকে আমরা সুদের মধ্যে গ্রেফতার হচ্ছে। আপনি এটাও বলেছেন যে আমাদের কেমন জন অবশ্যই এটা হিসাব দিতে হবে। কিতাবের মধ্যে এটাও এসেছে বান্দার হিসাবের পরিমাণ তার থেকে তত বেশি হবে যার থেকে যত সম্পদ বেশি। তাহলে আজকে আমরা যারা চিন্তা করি, আজকে আমাদের এখানে এই হাদিস শরীফ হচ্ছে যারা এই সম্পদ হালাল তাদের ক্ষেত্রে, যাদের সম্পদ তারা হালালভাবে ইনকাম করছে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে কি কেয়ামতের দিন সাত সম্পদ হালাল, সবকিছু হালাল, কিন্তু তার থেকে হিসাবও কেয়ামতের বেশি দিতে হবে। আর আর হিসাবটা বেশি দেওয়া
আসলে আজকে মাল এবং ধন দৌলতের প্রবণতা এগুলোর মধ্যে মোহ চলে আসার কারণে। কিভাবে সম্পদ বাড়ানো যায়,
সাহাবাই কেমন দিকে দেখি, উমর ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু, যিনি না আমরা কেউ না জানলে এরকম কেউ নাই, যিনি যে রাস্তা দিয়ে সেই রাস্তা দিয়ে শয়তানও যেত না, যিনার নাম নিলে শয়তান পালিয়ে যায়, সেই আমিরুল মুমিনিন উমর ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু, যিনি কি আমিরুল মুমিনিন ছিলেন, তিনার জীবনযাত্রা কিরকম ছিল, তিনি এমন কিতাবের মধ্যে এসেছে মাঝে মধ্যে দেখা যেত তিনি মাটির মধ্যে শুয়ে যেত এবং নিজের কাপড়কে মাথা মুখে রেখে, এবং তার উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে এটা এসেছে প্রায় 12টা ফুট ছিল তার কাপড়ের মধ্যে, 12টা ফুট ছিল তার সম্পদের, কেমন তাদের প্রতি কি ছিল, মোহ ছিল না। একজন আমির মুমিন হওয়ার পরও তার পাঞ্জাবি তার কাপড়ের মধ্যে কি প্রায় 12টা কি ছিদ্র ছিল, তার কাপড় সেলাই করা ছিল। তাহলে চিন্তা করে দেখেন আমাদের সাহাবায়ে কেরাম তারা চাইলে সম্পদের পাহাড় চলেছে তাদের সামনে, তারপর তারা সম্পদের দিকে চান নাই। আর আজকে আমরা এত গুণাগার হওয়ার পরেও সে সম্পদের দিকে গিয়ে যাচ্ছে ঠিক, আরো যাচ্ছে কিভাবে, হারামভাবে।
এবং বলা হচ্ছে যে ব্যক্তি সুদের দিকে যাবে, যে ব্যক্তি সুদ গ্রহণ করবে, সে আল্লাহ রসুলের আশ্রয় থেকে বের হয়ে যাবে। আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশ্রয় থেকে বেরিয়ে যাওয়া মানে তার জন্য রহমত নাই, রহমত থেকে সে বঞ্চিত, এবং দুনিয়ার মধ্যে তো সে বঞ্চিত হচ্ছে, এবং আখিরাতেও যদি আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত থেকে বঞ্চিত।
ভাই আপনি বলছেন যে দয়া বা রহমতের কথা, যেমন আমি কোন বান্দাকে আমি সাহায্য করছি না বা তাকে আমি দয়া দেখাচ্ছি না, এটা একটা আলাদা কথা, আমি তার সাথে কথাবার্তা বলছি এটা একটা আলাদা কথা, কিন্তু কিতাবের মধ্যে এটাও এসেছে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে ব্যক্তি সুদ খাবে, সুদের মধ্যে লেনদেনে সে লিপ্ত হবে, তার সাথে আল্লাহ তালা যুদ্ধ ঘোষণা করেছেন। আল্লাহ তালার সাথে কি কেউ যুদ্ধ করতে পারবে, কেউ কি জয় করতে পারবে? আল্লাহ তালা তার সাথে যুদ্ধ ঘোষণা করেছেন, রহমত পাওয়া তো দূরের কথা, আল্লাহ তালা বিপরীত তাকে যুদ্ধ ঘোষণা করেছেন। চিন্তা করে দেখেন যারা আজকে আমরা বিভিন্নভাবে সুদের মধ্যে লিপ্ত, জীবনেও কি আমি আল্লাহ তালা যে আমাকে সৃষ্টি করেছে তার সাথে যুদ্ধ করে আমি কি জয়লাভ করতে পারবো? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এটা আমাদের অবশ্যই এটা চিন্তা করা উচিত।
আল্লাহ আল্লাহ। আদায় চেরা দর্শকবৃন্দ, আমরা শ্রবণ করছিলাম সুদের ব্যাপারে, মাদানীফুল শ্রবণ করছিলাম, ইনশাআল্লাহ আজওয়াজাল আরো মাদানীফুল শ্রবণ করব। আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ দেখছেন অনুষ্ঠান সকাল কাটুক মাদানী চ্যানেলের সাথে। আসুন আমরা রমজান মাহ থেকে একটি কালামে পাক শ্রবণ করি।
সাল্লি আলা রাসূলিনা সাল্লি صلی علی نبینا صلی علی محمد آمی مدینہ প্রীতি বিলি যে দিকে
پلانا
দর্শক বৃন্দ, আমাদের অনুষ্ঠানে একটা প্যাকেজ সামিল করব যেখানে রুহানি চিকিৎসা আমরা পেয়ে থাকি। আসুন সেই প্যাকেজটা আমাদের অনুষ্ঠানে সামিল করি। জি,
দিলাম মোহাম্মদ মহসিন আলী। সমস্যাটা হচ্ছে যে আমাদের বাসায় এই জিনের সমস্যা মনে হয়, মানে আমার ওয়াইফ, তারপর ছেলে মেয়ে, নাতি, এই সমস্যাটা হয়, ডিস্টার্ব করে।
আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ আরজ করব। রাজশাহী থেকে আমাদেরকে মহাসিন আলী ভাই বলেছেন, বাড়িতে জিনের সমস্যা, স্ত্রী, ছেলে, মেয়ে, নাতি সবাইকে ডিস্টার্ব করে। জিন যাতে ডিস্টার্ব না করে সেজন্য অসুস্থ আবিদ থেকে একটি রুহানি চিকিৎসা আরজ করব। আমির রেসুনা দামাত বরকাতুন আলিয়া লিখেছেন, যাদের জিনের সমস্যা তারা যেন ইয়া আল্লাহু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া আল্লাহু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া আল্লাহু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বেশি পরিমাণে পাঠ করতে থাকে, ইনশাআল্লাহ তারা জিন দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ তারা। আর রাতে শোয়ার সময় আপনি সবাইকে বলবেন, যাদের মধ্যে এরকম সমস্যা দেখা যাচ্ছে সবাইকে বলবেন রাতে শোয়ার সময় বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার পাঠ করে নেবে ইনশাআল্লাহ তাআলা, দুষ্ট জিন থেকে নিরাপদ থাকবে ইনশাআল্লাহ তাআলা। এবং সকলের জন্য হিফাজতে তাবিজ ফি সাবিলিল্লাহ দাওয়াত ইসলামী পক্ষ থেকে সংগ্রহ করে নিন, ঢাকা সায়েদাবাদ জনপথ মোড় ফয়জানে মদিনা থেকে। আল্লাহ চাহে তো আসানি হবে ইনশাআল্লাহ তাআলা।
মাশাআল্লাহ, মারহাবা। মানে যারা দর্শকবৃন্দ, আপনারা রুহানি চিকিৎসা শ্রবণ করলেন। একবার হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে রাতে আমাকে মেরাজ করানো হয়েছিল, মেরাজের রাতে আমাদেরকে দিয়ে যাওয়া হয়েছিল, আমি যখন সেই রাতে সপ্তম আকাশে পৌঁছাই তখন উপরের দিকে তাকিয়ে দেখি কেবল বজ্রপাত আর অন্ধকার। যখন আমি সাত আসমানে গিয়েছি এর উপরে দেখছি যে ঘোর অন্ধকার আর বজ্রপাত হচ্ছে। এরপর একদল লোক এর নিকট গেলাম, তাদের প্যাট বিশাল ঘরের মতো ছিল,
রুমের মতো, বিশাল বড় রুমের
প্যাটটা একটা ঘরের বিশাল ঘরের মতো ছিল, এবং বাহির থেকে এদের প্যাটের ভিতর সাপ বিচ্ছু দেখা যাচ্ছিল। অর্থাৎ আমি একদল লোক ওদের প্যাট গুলো বড় দেখছিলাম, এবং আমি তো বাইরে থেকে দেখা যাচ্ছে যে ওদের মধ্যে এখানে অনেকগুলো সাপ আর বিচ্ছু। তখন আমার আকালিসাল্লাম জিবাইল আমিন আলিহিসাল্লামকে জিজ্ঞাসা করলেন এরা কারা, তখন জিবাইল আলিহিসাল্লাম বললেন এরা হচ্ছে সুদখোর, এরা হচ্ছে সুদখোর। চিন্তা করুন যে কিয়ামতের দিন জাহান্নামে কি সুদখোরদের প্যাট থাকে বিশাল ঘরের ন্যায়ের মধ্যে সাপ বিচ্ছু।
সাধারণত যদি আমরা খাবার খাওয়ার ক্ষেত্রে যদি একটু খাবারের মধ্যে যদি একটু ডিফারেন্স বা কোনো একটু বাসি খাবার অথবা অন্য কোনো খেয়ে ফেলি, সাধারণ খাবার খাওয়ার দ্বারা আমাদের প্যাটে যদি একটু গোলমাল হয়ে যায় তাহলে আমাদের অবস্থা কিরকম হয়। আর সাধারণ ওই প্যাটের মধ্যে যদি এক একটা সাপ বিচ্ছু কোনো কিছু যদি চলে যায় তাহলে সাধারণ দুনিয়াতে কিরকম হবে, আর কেয়ামতের দিন প্যাটটা এত বড় হবে এবং এতগুলো সাপ থাকবে প্যাটের মধ্যে তাহলে সে কষ্টটা কিরকম হবে দেখেন। দেখো এখানে আজকাল আমাদের বিষয়ে সুদের ক্ষেত্রে আমরা কতটুকু গাফিলতির মধ্যে রয়েছি এবং কতটা আমরা মানে মূর্খতার ক্ষেত্রের মধ্যে দুনিয়াটা আমরা জীবনযাপনের মাধ্যমে অতিবাহিত করছি। দেখেন আপনি কিছুক্ষণ আগে একটা কথা বলেছেন যে আমরা দুনিয়ার অনেক মা বাবা রয়েছে তাদের সন্তানরা যেন দুনিয়াতে সুখ শান্তি লাভ করতে পারে, এবং অনেক যারা ঘরের কর্তা
তারাও এই নিয়মিত তারা সুদটা নিচ্ছে যেন তাদের পরিবারকে ভালোভাবে কি করতে পারে, আহারটা দিতে পারে, পরিবারের যা প্রয়োজন তা সবকিছু দিতে পারে। প্রত্যেকটা কর্তারে এটাই নিয়ম থাকে যে আমার পরিবারটা যেন ভালোভাবে চলাফেরা করতে পারে, আমার পরিবারটা ভালোভাবে জীবন যাপন করতে পারে, আমিও সেটা কি। এবং সেই আপনার সুদের কাজ কাজের মধ্যে এই কারণে যে তার সন্তানরা যেন কি ফিউচারের মধ্যে ভালোভাবে জীবন যাপন করে। কিতাবের মধ্যে রয়েছে যেই পরিবারের ইনকাম হারাম সেই পরিবারে কখনো সুশান্তি আসে না। এবং আজকে আমরা সাধারণত অনেকে বিভিন্ন ধরনের অভাবের মধ্যে লিপ্ত থাকি, হ্যাঁ, আমাদের যারা আজকে অভাবের মধ্যে লিপ্ত বা বিভিন্ন প্যারেশনের মধ্যে আমরা লিপ্ত, এবং কিতাবের মধ্যে এটাও এসেছে আপনার উপর গর্ব বিভিন্ন বিপদ আপদও লিপ্ত, তাহলে আপনার থেকে দেখা উচিত আপনার ইনকাম হালাল কিনা। যে হ্যাঁ, যারা আজকে বল গর্বের মধ্যে হুজুর আমার এটা অভাব, আজকে আমার হুজুর এটা অভাব, আমার গর্বের মধ্যে অভাব যাচ্ছেই না, তার থেকে অবশ্যই দেখা উচিত তার যেটা ব্যবসা করে সে ব্যবসায় কোনো সুদ রয়েছে। তবে অনেকে এটাও যে সুদ থেকে সে বাঁচার চেষ্টা করে, অনেকে এমন সিস্টেমে বিজনেস করে যে বিজনেসের মধ্যে তার যে সুদ চলে আসছে এটা সে নিজেও জানে না। আজকে কি আমরা দুনিয়াতে বিভিন্ন কিছু না জানলে দুনিয়াবী ক্ষেত্রে সাথে সাথে জানার জন্য অনেক কিছু চেষ্টা করি, কিন্তু আমি যে ব্যবসা করছি এটার মধ্যে 100% কি হালাল কিনা কখনোই কোনো আলেমদিনের কাছে গিয়ে জিজ্ঞেস করেছি যে হুজুর আমার ব্যবসাটা এরকম এরকম, আমার ইনকামটা এভাবে এভাবে আসে, এখন এখানে কোনো হালাল বা আছে নাকি হারাম রয়েছে, কখনো কি এটা আমরা বলি?
এটা আমরা তো কখনো চিন্তা করি না, কিন্তু কিভাবে প্রফিট গেইন করা যায়, কিভাবে লাভ করা যায়, কত বেশি লাভ করা যায়, এগুলোর জন্য ভালো ভালো বিজনেসম্যানদের সাথে আমরা পরামর্শ করি,
লেনদেন করব, সবকিছু করব,
কিন্তু আমার বিজনেস কি হালাল কি হারাম সেটার জন্য আমরা কখনো,
যদি আমাদের বিভিন্ন কান্ট্রি সম্পর্কে সবকিছু করবো যেন আমার বিজনেস সম্পর্কে দাঁড়া লাভ অর্জন, কিন্তু আমরা সেই বিজনেসটা কি হালাল কিনা এটা জানার জন্য কখন আমি মুসলমান হয়ে, আমি বেদমির কথা বলছি না, মুসলমান হয়ে আমি চিন্তা করি না আমার ব্যবসার মধ্যে হালাল কি হারাম এটা চিন্তা করবো। এই এত কিছু কি জন্য করছি? পরিবারের জন্য। আজকে যারা কর্তা নিজের এই পরিবারের জন্য, নিজের পরিবার পরিবার বলে, নিজের স্ত্রী নিজের সন্তান বলে এই হারামের দিকে যায়, তাদের জন্য এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ। কিতাবের মধ্যে এসেছে কাল কিয়ামতের দিন সেই পরিবার তার কাছে আসবে, তার কাছে এসে জিজ্ঞাসা করবে,
হক চাইবে,
তার কাছে হক চাইবে যে হ্যাঁ আমাদের পরিবারের কর্তা আপনি দুনিয়াতে আমাদের কেন হারাম খাওয়াইছেন,
আল্লাহ তাআলার দরবারে,
আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করবে, এই বান্দা এই ঘরের কর্তা আমাকে দুনিয়াতে হারাম খাওয়াইছে, সে হক আমাদেরকে আদায় করে দিন। এবং এটাও বলা হয়েছে যে কিয়ামতের দিন সে যেই পরিবারের জন্য আজকে আমি এত কষ্ট করে হারাম ভাবে ইনকাম করছি, এত কষ্ট করে এত কিছু করছি, সেই পরিবার কাল কিয়ামতের দিন আমার কাছে আসবে এবং আমার সকল নেকি নিয়ে চলে যাবে। এবং এটাও বলা হয়েছে সেই পরিবারের লোকরা তাদের সকল গুনাহের ভার আমার উপর দিয়ে চলে যাবে, কারণ আমি দুনিয়াতে কেন তাদেরকে হারাম খাওয়াইছি। আজকে যারা বলে আমার পরিবারের জন্য করছি আমি সুদের ব্যবসাটা, যারা বলে আমার সন্তানের জন্য আমি সুদের ইনকামের জন্য যাচ্ছি, তাদের চিন্তা করা উচিত আমার এই কারণে আমার পরিবারের কারণে কি বরঞ্চ আমার কিয়ামত দিন আমি বেঁচে যাচ্ছি কিনা। আজকে স্বাভাবিক সকল পরিবার সকলে দেখবেন কি জন্য সে তার,
কিন্তু সেই পিতা চাচ্ছে পরিবারকে একটু সুখ দেওয়ার জন্য,
সুখ দেওয়ার জন্য,
শান্তি দেওয়ার জন্য। কিন্তু চিন্তা করুন যে সেই ফ্যামিলি মেম্বার, যে ফ্যামিলি মেম্বারকে আপনি সুখ শান্তি দেওয়ার জন্য এত পরিশ্রম করছেন বা হারামের দিকেও আপনি লিপ্ত হচ্ছেন, কিন্তু সেই পরিবারই আপনাকে কিয়ামতের দিন পাকড়াও করে আল্লাহ তাআলার দরবারে আরজ করবে, হে আল্লাহ এই ব্যক্তিটা আমাকে আমাদেরকে আমাদেরকে হারাম খাইয়েছে এবং এই ব্যক্তিটা আমাদেরকে হারামের লোকমা আমাদের শরীরের মধ্যে প্রবেশ করিয়েছে, তাহলে এই ব্যক্তি থেকে আমাদের হক আদায় করে দিন।
এবং এটা আমরা শুধুমাত্র তাদের গুনাহের বারগুলো আমাকে দিয়ে যাবে, এর থেকে বড় আফসোস আর কি হতে পারে,
কি হতে পারে? তো যারা পিতা রয়েছেন, যারা কর্তা রয়েছেন, তারা একটু চিন্তা করুন যে হারামের মধ্যে আসলে কোনো বরকত নেই, হারামের মধ্যে ওয়াল্লা 0.1% যদি আমরা চিন্তা করি কোনো বরকত, কোনো বরকত তো নেই, এবং হারাম খাওয়ার মধ্যে কোনো রহমত আপনার মধ্যে অবতীর্ণ হবে না। একটা কথা আছে না, যে যে ব্যক্তির
পেটের মধ্যে
হারামের একটা লোকমাও থাকবে তার 40 দিন পর্যন্ত ইবাদত
কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত সে। এবং এটাও রয়েছে না, আমি যেই আমাদের শরীর বৃদ্ধি কিভাবে ঘটে, আমাদের বিভিন্ন খাবার খাওয়ার মাধ্যমে বিভিন্ন ক্যালোরি যখন আমাদের শরীরে আসে শরীরটা বৃদ্ধি ঘটে, হ্যাঁ, তো আমি যেই ইনকামের মাধ্যমে আমার খাবারের মাধ্যমে আমার মাংস বৃদ্ধি পাচ্ছে, আমার হার্ট বৃদ্ধি পাচ্ছে, সেই অংশটা জাহান্নামের মধ্যে যাবে, সেই অংশটা কখনো জান্নাতের মধ্যে যাবে না। আমাদের চিন্তা করা উচিত আমাদের পরিবারের। এবং আজকে আমরা অনেকে বলি যে হুজুর আমার জন্য একটু দোয়া করি, না আমি এটার মধ্যে সমস্যার মধ্যে লিপ্ত, আমি ওটার মধ্যে লিপ্ত, একটু দোয়া করি না, আমি অনেক দোয়া করছি কোনোভাবে কবুল হচ্ছে না। তো কিতাবের মধ্যে এটা এসেছে যেই ব্যক্তি চায় এটা তার দোয়া কবুল হোক, তাহলে তার থেকে এটাই দেখা উচিত তার ইনকাম হালাল কিনা, তার আহার রুজি হালাল কিনা। আজকে আমরা অনেকে বলি আমরা অনেক বছর ধরে অনেক কিছুর জন্য দোয়া করছি স্পেশাল ভাবে, হুজুর আমার এই আশাটা কোনোভাবে কবুল হচ্ছে না, আমি কি করব, তাকে এটাই দেখা উচিত তার ইনকাম, তার প্রতিটা বস্তু হালাল কি হারাম, তার আহার কি হালাল কি হারাম।
বেশ, আদায় ছেলে দর্শক বিন্দু কথা বলছিলাম সুদ নিয়ে, ইনশাআল্লাহ আজ সবাই আরো মাদিনী ফুল আমরা শ্রবণ করবো। আসলে আরেকটি প্যাকেজ আমাদের অনুষ্ঠানে সামিল করে, যেখানে আমরা আশিকালের রসুলদের ঘটনা শ্রবণ করার সৌভাগ্য অর্জন করি, আসলে সেই প্যাকেজটা আমাদের অনুষ্ঠানে সামিল করব। জি,
হযরত ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহির প্রতি রাতেই হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের দিদার লাভ। হযরত সাইয়েদুনা মুসান্না ইবনে সাঈদ রহমতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন, হযরত সাইয়েদুনা ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি বলতেন, এমন কোন রাতই আমার অতিবাহিত হয়নি যে রাতে আমি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের জিয়ারত লাভ করিনি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
আল্লাহ আল্লাহ আল্লাহ, প্রত্যেক রাতে আকাইলিহি সালাতু ওয়াসালামের দিদার লাভ করা, কেমন আশিকার রসুল ছিলেন তিনি, আশিকের রসুল ছিলেন তিনি। আল্লাহ পাক ওনার সাথে আমাদের খুব সত্যিকারের আশিকের রসুল হওয়ার সে তৌফিক দান করুক। রসুলের কথা বলছিলেন সুদ দিয়ে, তো আরেকটা বিষয় হচ্ছে যে যে আবার আকাইলিহি সালাতু ওয়াসালাম এভাবে ইরশাদ করেছেন যে ওই সত্তার কসম যার কুদরতের হাতে আমার প্রাণ, বলছেন যে আমার উম্মতের মধ্যে হতে একজন লোক অত্যন্ত নিকৃষ্ট এবং ঘৃণিত অবস্থায় দম্ভ অহংকার ও আমোদ প্রমোদের মধ্যে রাত কাটাবে। আমার উম্মতের মধ্যে একদল উম্মত এমন থাকবে, তারা রাতে অহংকার দম্ভ এবং আনন্দ ফুর্তির মাধ্যমে তারা রাতকে কাটাবে। এরপর কি বলছে, এরপর সকালেই তারা বানর ও শুকরের আকৃতি ধারণ করবে। সকালেই তারা, আচ্ছা এরকম না যে মানুষের চেহারাটা বানর বা শুকর হয়ে যাবে, বানর শুকরিতে ধারণ করবে, কেননা তারা হারামকে হালাল মনে করত, গায়িকা নারীদেরকে আনয়ন করত, মদ্যপান করত, সুদ খেত এবং রেশমি পোশাক পরিধান করত। তাদের মেশালটা ওই বানর শুকুরের মতো দিয়েছেন, যে যারা রাতকে আনন্দ ফুর্তির মাধ্যমে কাটাবে, অহংকারের মধ্যে কাটাবে, কিন্তু সকালে তারা বানর এবং শুকুরের আকৃতিতে তারা কি করবে, ধারণ করবে, কেননা তারা হারামকে হালাল জেনেছে। আজ আমরা সুদকে হালাল জানছি, ইন্টারেস্ট আমাদেরকে, আমাদের সমাজে আমাদের ইয়াংস্টারের মধ্যে এই কনসেপ্টটা আজকে দেয়া হচ্ছে যে এটা ইন্টারেস্ট, এটা মুনাফা, এটা নেয়া হালাল। আজকে বিভিন্ন ব্যাংকের মধ্যে যে যান এটাকে আপনাকে হালাল ভাবে ডেসক্রাইব করবে, এটাকে তারা কখনো বলবে না যে এটা হারাম।
দেখা যায় বিভিন্ন মানে ইসলামের নাম দিয়েও আর তারা কি বিভিন্ন ভাবে এই সুদটাকে,
জি জি বলছে এটা এটা সুদ নয়, এটা হারাম নয়, এটা জাস্ট ইন্টারেস্ট, এটা 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 নিলে কোনো সমস্যা নেই। কিন্তু আমি কি কখনো বিচার করেছি যে আমি কখনো দাওলিক তাহলে সুন্নতের কাছ থেকে পরামর্শ চেয়েছি যে আমি যেটা আমি নিচ্ছি গ্রহণ করছি সেটা কি হারাম কিনা, যেটা নিচ্ছি সেটা কি সুদ কিনা। আচ্ছা আমার আরেকটা কথা, বান্দার জেহেনের মধ্যে এটা কেমনে আসে যে অমুক পন্থায় নিলে এটা সুদটা হালাল হয়ে যায়, অমুক পন্থায় নিলে এটা ইন্টারেস্টটা হালাল হয়ে যায়, কেমনে আসে? যেটা মালিক হারাম করেছে, যেটা মালিক হারাম করেছে সেখানে আমাদের জ্ঞান খাটানোর কোনো যোগ্যতা নেই। আমার আল্লাহ যেটাকে হারাম বলে দিয়েছে, আল্লাহ তাআলা নাচ গানকে হারাম বলেছে, আল্লাহ তাআলা মিথ্যাকে হারাম বলেছে, আল্লাহ তাআলা আপনার বান্দার হক কে নষ্ট করা হারাম বলেছে। এখন আমি যদি কোনো একটা পন্থা কোনো একটা যুক্তি দিয়ে আমি যদি বলি যে না এটা হালাল,
তাহলে দেখেন যারা সাধারণ যুক্তি খাটায় তার থেকে জিজ্ঞাসা করে দেখেন সে দিন ইসলামের ইলমে দিন কতটুকু রাখে।
আচ্ছা কাউসার, আমি যেটা বলতে চাচ্ছি থেকে বাঁচা যেতে, সে কিয়ামতের দিন আকিরাতের দিন যাতে এর সওয়াব পায়, প্রতিদান ভাই গুনাহ থেকে বাঁচা এটা ঠিক আছে, কিন্তু গুনাহ থেকে বাঁচার প্রধান উদ্দেশ্য এবং কারণ এটা হওয়া চাই যে আমার মালিক মানা করেছে,
আল্লাহ তাআলা নারাজ হবে,
আমার মালিককে সন্তুষ্ট করা।
অবশ্যই
আমার মালিক যিনি আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন ওনাকে সন্তুষ্ট করাই তো আমাদের প্রত্যেকটা বান্দার দায়িত্ব এবং কর্তব্য। তো সুদকে যেখানে আমার মালিক আরুল কারিমের মধ্যে হারাম করে দিয়েছে, সে সুদ কিভাবে আমরা বিভিন্ন যুক্তি যুক্ত দিয়ে আমি এটাকে হালাল বানাচ্ছি?
যেমন এখানে দেখেন লিয়াকত ভাই, সুদ পাওয়ার একটা মাধ্যম কি দেখা যায়, তার টাকা তার ধন সম্পদ গুলা সেফটি রাখার জন্য কি করে বিভিন্ন ব্যাংকের মধ্যে রাখে।
জি,
তো ওই ব্যাংকে তাকে বিভিন্ন বছর পরে বিভিন্ন এক সময়ের পর তা কি করে আপনার ইন্টারেস্টটা সুদ বাদ, এই কাজটা কি কি জন্য করে, তার অনেকে এই নিয়ে তো করে তার টাকাটা যেন সেফটি হিসেবে থাকে, তার সম্পদটা যেন হেফাজতের মধ্যে থাকে। আজকে দুনিয়ার সম্পদ হেফাজতের জন্য আজকে আমরা কত ভাবে বিভিন্ন মাধ্যম ইউজ করি যেন আমার সম্পদটা যেন হেফাজতের মধ্যে। কিতাবের মধ্যে রয়েছে একটি ঘটনা খুব সুন্দর আমাদের জন্য হৃদয় বিদারক, আসলে বলতেও একজন মুসলমান বান্দা তারা কিভাবে সুদটা নিতে পারে। এক বান্দা তার অন্তিম মুহূর্ত, তার মৃত্যু কিছুক্ষণ পর তার মৃত্যু হবে, আমরা সাধারণত দেখা যায় না মানুষকে আমরা কালামা শরীফ পাঠ করা, এটা মানে তাকে কালামা শরীফ পাঠ করানো হয় যেন তার ইমান সহকারে মৃত্যুবরণ করা হয়। ঠিক সেরকম একজন বান্দাকে তাকে তার মৃত্যু অন্তিম মুহূর্তে তাকে কালামা শরীফ পাঠ করানো হচ্ছে, তাকে বলা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেটা পাঠ করানো হচ্ছে। যতবারই একজন বান্দা তাকে এটা পাঠ করছে, ওই ব্যক্তি মুখে বলছে দশ এগারো এরকম, সে দুনিয়াবি সংখ্যা হিসাব বলছে। তো তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে তুমি কি কারণে এই কালামা শরীফ পাঠ করছো না, তখন ওই ব্যক্তি বলল যে আমি যখনই কালামা শরীফ পাঠ করতে চাচ্ছি তখন আমার সামনে জাহান্নামে বড় পাহাড়, জাহান্নামের আগুন আমার দিকে চলে আসছে, আমি এই কারণে কালামা শরীফ পাঠ করতে পারছি না, যেন আমি দশ এগারো এটা পাঠ করতে মধ্যে রয়েছে। পরে এই ব্যক্তি যে ব্যক্তি কালামা শরীফ পাঠ করাচ্ছে তাকে, সে ব্যক্তি তার পরিবার লোকের কাছে জিজ্ঞাসা করলো যে এই ব্যক্তির আমও কি ছিল, তার দুনিয়াবি কাজকর্ম কিরকম ছিল, তার এরকম থেকে কালামা শরীফ পাঠ করতে পারছে না, সে ইমান হারা হয়ে মৃত্যুবরণ করছে। তখন তার পরিবার লোকেরা বলল এই ব্যক্তি দুনিয়ার মধ্যে সুদ করছিল, অন্যান্য গুনাহের পাশাপাশি সুদ করছিল, যার কারণে তার মরণের সময় ইমান হারা হয়ে মৃত্যু হয়েছে। দুনিয়া সম্পদ লোভের জন্য দুনিয়ার সম্পদ যদি চলে যায়, আল্লাহ তালা চাইলে অনেক সম্পদ আসবে, কিন্তু যেই মুসলমান বান্দা দুনিয়াতে ইমান নিয়ে এসেছে কিন্তু ইমান নিয়ে যেতে পারে নাই, তার সারা জীবন সারা কিয়ামত ভর সে জাহান্নামের আগুন মধ্যে থাকবে। যার ইমান ধ্বংস হয়ে গিয়েছে তার তো আখিরাত নাই বললে চলে, আখিরাত অনেক বান্দা যারা ইমান সহকার যাবে, সে দুনিয়াতে গুনাহ করেছে সে গুনাহ শাস্তি পাবে একটা সময়ে ঠিকই, জান্নাতের মধ্যে অবশ্যই যাবে যে ইমান সহকারে নিয়ে গিয়েছে। আর যে বান্দা ইমান নিতে পারে নাই তাহলে তার পুরো আখিরাত সারা জীবন ভর কি আজীবন জাহান্নাম আর জাহান্নাম। এই ইমানটা আমাদের হেফাজত করা কত গুরুত্বপূর্ণ। আর ওই ব্যক্তির ইমান হারা হয়ে মৃত্যুবরণ করবে যে সুদ খায়। আর আজকে আমরা সুদের মধ্যে কতটুকু গ্রেফতার হয়েছি,
জিজ্ঞাসাবাদের সময় একেবারে সংক্ষিপ্ত, আপনার কাছ থেকে কিভাবে এটা থেকে বাঁচা যায়, কিভাবে আমরা সুদ থেকে হেফাজত থাকবো এই ব্যাপারে যদি বলেন আমাদের।
আসলে আমাদের এক্ষেত্রে অবশ্যই যখন আমরা কোন একটা বিষয়ের দিকে তাকাই তখন অবশ্যই এটা একটা ভালো থাকে একটা খারাপ থাকে, সুদের খারাপ রয়েছে এবং সুদ থেকে বাঁচার অর্থাৎ হালালের দিকে যাওয়ার কি ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা কিতাবের মধ্যে যেমন হাদিসের মধ্যে এটা এসেছে যে যেই ব্যক্তি হালালের মাধ্যমে তার জীবনযাপন অতিবাহিত করে এবং যে ব্যক্তি হালাল সম্পদ উপার্জন করে, অতঃপর তা নিজে খেল এবং এই উপার্জন দ্বারা পোশাক পরিধান করলো এবং নিজে ছাড়াও আল্লাহ তাআলার অন্যান্য সৃষ্টি পরিবার পরিজনদেরকে কি করলো, সে কাওয়ালো এবং পড়ালো, তবে এই আমল তার জন্য বরকত ও পবিত্রতা স্বরূপ। অপরটা হাদিস শরীফ যে যে ব্যক্তি 40 দিন পর্যন্ত হালাল খেল, তার ইনকাম হালাল, তার খাবার হালাল, তাহলে আল্লাহ তাআলা তার অন্তরকে আলোকিত করে দিবেন। আরো বলা হচ্ছে তার মুখে হিকমতের ঝর্ণা প্রবাহিত করে দিবেন আর দুনিয়া ও আখিরাতের তার পথ প্রদর্শক নির্ধারণ করে দিবেন।
আল্লাহ সুবহানাল্লাহ।
এবং হালাল ইনকামের আরো ফজিলত যেমন বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আপনি দোয়া করুন যে দোয়া কবুল আরজ করা হলো, আপনি দোয়া করুন যে আল্লাহ তাআলা যেন আমার দোয়া কবুল করে নেয়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে নিজের খাবারকে পবিত্র করে নাও, তোমার দোয়া কবুল করা হবে।
সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলার দরবারে আমি যেটাই চাইবো আল্লাহ তাআলা অবশ্যই দান করবেন।
সুবহানাল্লাহ।
তো আমার দোয়া কবুল হওয়ার মাধ্যম, আমার দোয়া তখনই কবুল হবে যখন আমার ইনকাম আমার খাবার হালাল হবে। আল্লাহ তাআলার কাছে যেটাই আমি চাইবো জায়েজ তরিকায় আল্লাহ তাআলা অবশ্যই আমাকে সেটা দান করবেন। আল্লাহ তাআলার কাছে যদি আমার দুনিয়ার শান্তি আল্লাহ তাআলা আমাকে দান করবেন, আল্লাহ তাআলার কাছে যদি আমি আখিরাতের শান্তি আল্লাহ তাআলা আমাকে দান করবেন, তাহলে আমার সর্বসুখের মূল হচ্ছে কি দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাওয়া, আর সেই দোয়া কবুল হওয়ার মাধ্যম কি হালাল রুজি হালাল ইনকাম।
সুবহানাল্লাহ। বেশ একবারে ছেলে দর্শকবৃন্দ, যেটা মালিক হারাম করেছে সেটা থেকে আমরা বেঁচে থাকি, এটাতে আমাদের কোনো কনসেপ্ট যাতে আমরা না খাটাই, কোনো যুক্তি যাতে আমরা না খাটাই যে এটা হালাল কেন, এটা এভাবে হলে হারাম হয়ে যায়, এরকম কোনো যুক্তি যাতে আমরা না খাটাই। এবং এটা আরজ করব যে আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন, তাওয়াক্কুল করুন, ইনশাআল্লাহ আজওয়াজাল আপনাদের যে রিজিকের ঘাটতি আপনারা হয়তো বা অনুভব করেন বা আমরা অনুভব করি বা আমরা মনে করি যে এটা গ্রহণ না করলে আমাদের চলা ফেরা এটা কষ্টকর হয়ে যাবে, এই মুহূর্তে আপনারা আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন। আল্লাহ তাআলা দেনেওয়ালা, আল্লাহ তাআলা মালিক। আচ্ছা, আমরা চাইতে জানি না, আজকে আমরা বলি যে আমাদের এই দোয়া কবুল হচ্ছে না, ওই দোয়া কবুল হচ্ছে না, আমরা নিজেদের চিন্তা করি যে বলা হচ্ছে ইবাদত কবুল হওয়ার শর্তই হচ্ছে আপনি আপনার খাবারটা কি, আপনার গ্রহণটা কি হালাল কিনা। আপনি যদি হালাল গ্রহণই না করেন তাহলে আপনার ইবাদত কোথায় কোথায় কবুল হবে? আর ইবাদত জি আমাদের এই হারাম যেটা সুদ এটার দিকে আমরা ধাবিত হব না। আর একটা বিষয় হচ্ছে যে সুদের আমরা যে ক্ষতিকর দিকগুলো আমরা শুনেছি, কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আমরা জেনেছি, জাহান্নামের কি শাস্তি সেটা সম্পর্কে জেনেছি। ইমান হচ্ছে তার সর্বশ্রেষ্ঠ সম্পদ মুসলমানের জন্য, আর এটা ব্যতীত যদি মারা যায় তাহলে আর তার কিয়ামত আকিরাত এগুলো তো সব ধ্বংস হয়ে যাবে, কবরও ধ্বংস হয়ে যাবে। তো আমাদের উচিত যে আল্লাহ তাআলাকে ভয় করা, আল্লাহ তাআলার যে হুকুম আহকাম রয়েছে সেগুলোর মোতাবেক আমাদের জীবনকে পরিচালনা করা, এবং অল্প তুষ্টিতে সন্তুষ্ট থাকা, অল্প তুষ্টিতে রাজি থাকা, এবং আমরা যতটুকু আমরা পারবো ততটুকু যাতে আমরা সীমাবদ্ধ থাকি। বেশি যখন আমরা চাইবো, বেশি যখন আমরা গ্রহণ করার জন্য, বেশি মাল সম্পদ অর্থ সম্পদ এগুলো যখন আমরা অর্থাৎ এগুলোর দিকে যখন আমরা ধাবিত হব, তখন আমাদের হারামের পথে আমাদেরকে শয়তান পরিচালনা করা শুরু করে দেয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই গুনাহের কাজ থেকে, এই সুদের মতো জঘন্য কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের চ্যানেল দর্শক আপনাদেরকে হেফাজত রাখুক।
আমিন।
তো সবাই একেবারে সংক্ষিপ্ত আসুন, পরিশেষে আমরা রমজান ভাইকে একটি কালামে পাক শ্রবণ করি।
আমার প্রিয় মদিনার কি শান যে, আমার প্রিয় মদিনার কি শান যে, আমার প্রিয় মদিনার কি শান যে, যার কোনায় কোনায় নূর আছে মিশে, যার কোনায় কোনায় নূর আছে মিশে, আমার প্রিয় মদিনার কি শান যে, আমার প্রিয় মদিনার কি শান যে, যার কোনায় কোনায় নূর আছে মিশে, যার কোনায় কোনায় নূর আছে মিশে, প্রিয় মদিনার কি শান যে, আমার প্রিয় মদিনার কি শান যে, যার সবই ভরপুর নূরে, আমার প্রিয় মদিনার কি শান যে, যার সবই ভরপুর নূরে, আমার প্রিয় মদিনার কি শান যে, মদিনার কি শান যে, আমার প্রিয় মদিনার কি শান যে, যার ফুলেতে নূর কলিতে নূর, যার ফুলেতে নূর কলিতে নূর, বাজারে নূর গলিতে নূর, মোর প্রান্ত বন পর্বত সব নূরে নূর যে, আমার প্রিয় মদিনার কি শান যে, আমার প্রিয় মদিনার কি শান যে, যার কোনায় কোনায় নূর আছে মিশে, যার কোনায় কোনায় নূর আছে মিশে, প্রিয় মদিনার কি শান যে, আমার প্রিয় মদিনার কি শান যে, সদা বসন্ত থাকে মদিনার বাগানে, সদা বসন্ত থাকে মদিনার বাগানে, এসে দেখো সোনালি সময় এখানে, এসে দেখো সোনালি সময় এখানে, চতুর্দিকে সুবাসিত যার সরবে, চতুর্দিকে সুবাসিত যার সরবে, প্রিয় মদিনার কি শান যে, আমার প্রিয় মদিনার কি শান যে, যার কোনায় কোনায় নূর আছে মিশে, যার কোনায় কোনায় নূর আছে মিশে, প্রিয় মদিনার তার খাকে রাখি খোদা শিফা, মদিনার খাকে রাখি খোদা শিফা, সকল রোগেরই এখানে আছে দাওয়া, সকল রোগেরই এখানে আছে দাওয়া, সব রোগ বালাই দূর এই রোগ, এই রোগ সব রোগ বালাই দূর এই রোগ, বর্গতে সব রোগ বালাই দূর এই বর্গতে, প্রিয় মদিনা ঈশান যে আমার, প্রিয় মদিনা ঈশান যে যার কোনায় কোনায় অনোর আছে মিশে, প্রিয় মদিনা ঈশান যে আমার, প্রিয় মদিনা ঈশান যে।
ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোন বিষয় এবং নতুন কোন মুবাল্লিগ নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মাদানী চ্যানেল দেখতে থাকবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।
Wake up, pray Fajr and reflect on the beauty of the early morning. Wake up, pray Fajr and reflect on the beauty of the early morning.